শ্রোতা বন্ধু, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা আপনাকে আল্লাহর নামে শুভেচ্ছা জানাই। তিনি শান্তির প্রভু, তিনি তার তৈরিকৃত ধার্মিকতার পথ এবং তার সত্যময় শান্তি সম্পর্কে আমাদের জানাতে চান। আজকে আপনার অনুষ্ঠান ধার্মিকতার পথ আবারও উপস্থাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বিগত অধ্যয়নে আমরা দেখা শুরু করেছি যে নবী ইব্রাহিমের বিষয়ে পাক কিতাবে কি লেখা আছে। আমরা শিখেছি যে ইব্রাহিমের নাম প্রথমেই ইব্রাহিম ছিল না, কিন্তু ইব্রাম ছিল। আমরা দেখেছি ইব্রাম ক্যালডিয়া দেশে জন্মগ্রহণ করেছিলেন, যা এখন ইরাক নামে পরিচিত। এই দেশের লোকেরা মূর্তি পূজাকারী ছিল। যাই হোক, কিতাব বলে একদিন আল্লাহ ইব্রামকে দেখা দিয়েছিলেন এবং তার আব্বার বাড়ি ছেড়ে তার দেখানো স্থানে যেতে বলেছিলেন। আপনার কি স্মরণে আছে আল্লাহ কেন ইব্রামকে অন্য দেশে যেতে বলেছিলেন? আল্লাহ এই কাজটি করেছিলেন যেন ইব্রামের মধ্যে দিয়ে একটি নতুন জাতি তৈরি হয়, যার মধ্যে দিয়ে নবীরা উঠে আসবে এবং নাজাতদাতাও দুনিয়াতে আসবে। এইভাবে আমরা আবিষ্কার করলাম, যখন আল্লাহ ইব্রামকে আহ্বান করেছিলেন, তিনি নাজাতদাতাকে দুনিয়াতে আনার পরিকল্পনা অনুসারে অগ্রসর হচ্ছিলেন, যার কারণে আল্লাহ ইব্রামকে বলেছিলেন,
তোমার মধ্য থেকে আমি একটি মহাজাতি সৃষ্টি করব, আমি তোমাকে দোয়া করব, তোমার মধ্য দিয়েই দুনিয়ার প্রত্যেকটি জাতি দোয়া পাবে।
এইভাবে আমরা পড়েছি ইব্রাম কিভাবে আল্লাহর বাধ্য ছিলেন এবং তার শহর ছেড়েছিলেন, যদিও তিনি জানতেন না আল্লাহ তাকে কোথায় নিয়ে যাবেন। যখন ইব্রাম তার আব্বার বাড়ি ছেড়েছিলেন, তখন তার বয়স 75 বছর ছিল। ইব্রাম সাথে করে তার স্ত্রী শারি, বড় ভাইয়ের ছেলে লুত এবং তার অর্জিত সম্পদ ও গোলামবাদীদের নিয়েছিলেন আর কেনানের দিকে যাত্রা করেছিলেন। কেনান হচ্ছে সেই দেশ যা এখন প্যালেস্টাইন অথবা ইসরায়েল নামে পরিচিত। যখন ইব্রাম কেনান দেশে এসে উপস্থিত হলেন, তখন আল্লাহ ইব্রামকে আবারও দেখা দিলেন এবং বললেন,
তোমার বংশধরদের আমি এই দেশ দিব।
এইভাবে আমরা দেখতে পাই আল্লাহ কিভাবে তার ওয়াদা অনুসারে ইব্রামকে একটি জাতির আব্বা করেছিলেন এবং নতুন একটি দেশ ইব্রামের বংশধরদের দিয়েছিলেন। চমৎকার, ইব্রাম এবং তার স্ত্রী মুরব্বী ছিলেন এবং তাদের কোনো সন্তান ছিল না। তাহলে কিভাবে তাদের বংশবৃদ্ধি পেল যারা এই দেশটি পূর্ণ করেছিল? এই বিষয়ে আল্লাহর উত্তর আমরা খুব শীঘ্রই দেখতে পাব। আসুন আমরা ইব্রাহিমের কাহিনীটি পড়ে থাকি। আমরা তৌরাত শরীফের পয়দায়েশ কিতাবের 13তম অধ্যায় অধ্যয়ন করছি। এই অধ্যায়ে আমরা দেখব ইব্রাম এবং তার ভাইয়ের ছেলে লুতের মধ্যে কি হয়েছিল। কিতাব বলে,
ইব্রাম খুব ধনী ছিলেন, তার অনেক পশু এবং সোনা ও রূপা ছিল। পরে তিনি নেগেভ থেকে সরে যেতে যেতে বেথেল পর্যন্ত গেলেন। এইভাবে তিনি বেথেল এবং অয়ের মাঝামাঝি সেই জায়গাটায় গিয়ে পৌঁছালেন যেখানে তিনি আগে তাম্বু ফেলেছিলেন এবং প্রথম কোরবানগাহ তৈরি করেছিলেন। সেখানে তিনি মাবুদের এবাদত করলেন। লুত, যিনি ইব্রামের সঙ্গে গিয়েছিলেন, তার নিজেরও অনেক গরু, ভেড়া, ছাগল এবং তাম্বু ছিল। তবে জায়গাটা এমন ছিল না যাতে তারা দুজনে এক জায়গায় বাস করতে পারেন। পশু এবং তাম্বু তাদের দুজনেরই এত বেশি ছিল যে তা নিয়ে তাদের এক জায়গায় থাকা সম্ভব হচ্ছিল না। ফলে ইব্রাম আর লুতের রাখালদের মধ্যে ঝগড়াবিবাদ দেখা দিল। তাছাড়া সেই সময় কেনানীয় ও পরিশীয়রাও সেই দেশে বাস করছিল। তখন ইব্রাম লুতকে বললেন, দেখো, আমরা দুজনে নিকট আত্মীয়, সেই জন্য তোমার ও আমার মধ্যে এবং তোমার ও আমার রাখালদের মধ্যে কোনো ঝগড়াবিবাদ না হওয়াই উচিত। গোটা দেশটাই তো তোমার সামনে পড়ে আছে, তাই এসো আমরা আলাদা হয়ে যাই। তুমি বা দিকটা বেছে নিলে আমি ডান দিকে যাব, আর ডান দিকটা বেছে নিলে আমি বা দিকে যাব। তখন লুত চেয়ে দেখলেন জর্দান নদীর দক্ষিণ দিকের সমভূমিতে প্রচুর পানি আছে এবং জায়গাটা দেখতে প্রায় মাবুদের বাগানের মতো। আর তা না হলেও অন্তত শোয়রে যাবার পথে মিশর দেশের মতো। তখন মাবুদ সাদুম ও আমুরা শহর ধ্বংস করে ফেলেননি। তখন লুত জর্দান নদীর দক্ষিণ দিকের সমস্ত সমভূমিটা নিজের জন্য বেছে নিয়ে পূর্ব দিকে সরে গেলেন। এইভাবে তারা একে অন্যের কাছ থেকে আলাদা হয়ে গেলেন। ইব্রাম কেনান দেশে এবং লুত সেই সমভূমির শহরগুলোর মাঝখানে বাস করতে লাগলেন। তিনি সাদুম শহরের কাছে তাঁবু ফেলেছিলেন। সাদুমের লোকেরা খুব খারাপ ছিল এবং মাবুদের বিরুদ্ধে তারা ভীষণ গুনাহ করছিল।
এইভাবে আমরা দেখতে পাই কিভাবে লুত সবুজ অংশটি বেছে নিয়েছিল এবং তার চাচার জন্য শুকনো জায়গাটা দিয়েছিলেন। যাই হোক, লুত যে অংশটি বেছে নিয়েছিল তা সাদুম এলাকার অংশ ছিল, আর সেই শহরটি দুষ্টতায় পরিপূর্ণ ছিল। লুত তার নিজের ইচ্ছাকে বেছে নিয়েছিলেন, আর ইব্রাম আল্লাহর ইচ্ছাকে বেছে নিয়েছিলেন। আল্লাহ আমাদের বুঝাতে চান লুতের নিজের ইচ্ছায় বেছে নেওয়ার ফল কি হয়েছিল। শেষে লুত তার সব কিছু হারিয়েছিলেন, তার ধনিত্ব, পরিবার, সুখ এবং তার আত্মসাক্ষ্য। একজন বুদ্ধিমান লোক আল্লাহর ইচ্ছা বেছে নেয়। ইব্রাম আল্লাহর উদ্দেশ্যে সব ত্যাগ করেছেন এবং আল্লাহ তাকে বৃহৎ আকারে রহমত দান করেছেন। লুত এবং ইব্রামের কাহিনী থেকে আমরা কিভাবে উপকৃত হলাম? হয়তো আমরা আমাদের এই প্রশ্ন করতে পারি, তাদের দুজনের মধ্যে আমি কাকে বেশি পছন্দ করলাম, লুত নাকি ইব্রাম? আমি কি লুতের মতো জগতের বিষয়গুলো খুঁজে বেড়াচ্ছি, নাকি অনন্তকালের বিষয় খুঁজে বেড়াচ্ছি ইব্রামের মতো? তাদের দুজনের মতো আমাদেরও এই দুইটি বিষয়ের একটি বেছে নিতে হবে, আমাদের নিজের ইচ্ছা অথবা আল্লাহর ইচ্ছা। কিতাব বলে,
যদি কেউ সমস্ত দুনিয়া লাভ করে তার বিনিময়ে তার সত্যিকারের জীবন হারায়, তবে তার কোনো লাভ নেই। তোমরা দুনিয়া এবং দুনিয়ার কোনো কিছু ভালোবেসো না, কারণ দুনিয়া ও দুনিয়ার কামনা বাসনা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর ইচ্ছা যে পালন করে সে চিরকাল থাকবে।
এমন কি আছে যা আপনি অন্য যে কোনো কিছুর থেকে বেশি আকাঙ্ক্ষা করেন? দুনিয়ার সমস্ত কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছ থেকে যা আসবে তা চিরকাল থাকবে। আসুন এখন আমরা ইব্রাহিমের কাহিনীটি পড়তে থাকি। কিতাব বলে,
লুত আলাদা হয়ে যাবার পর মাবুদ ইব্রামকে বললেন, তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছ সেখান থেকে উত্তর, দক্ষিণ ও পূর্ব পশ্চিমে একবার চেয়ে দেখো। যেসব জায়গা তুমি দেখবে তা আমি তোমাকে ও তোমার বংশকে চিরকালের জন্য দেব। আমি তোমার বংশের লোকদের দুনিয়ার ধূলিকণার মতো অসংখ্য করব। দুনিয়ার ধূলিকণা যদি কেউ গুণে শেষ করতে পারে, তবে তোমার বংশের লোকদেরও গোনা যাবে। সারা দেশটা তুমি একবার ঘুরে এসো, কারণ এই দেশটাই আমি তোমাকে দেব। তখন ইব্রাম তার তাম্বু তুলে নিলেন এবং হেব্রন এলাকার মমরি নামের একজন লোকের এলন বনের কাছে তা খাটালেন। সেখানেও তিনি মাবুদের প্রতি একটি কোরবানগা তৈরি করলেন। এরপর মাবুদ ইব্রামকে দর্শন দিয়ে বললেন, ইব্রাম ভয় করো না, ঢালের মতো করে আমি তোমাকে রক্ষা করব, আর তোমার পুরস্কার হবে মহান। ইব্রাম বললেন, হে মাবুদ আমার মালিক, তুমি আমাকে কি দেবে? আমার তো কোনো ছেলে মেয়ে নেই। আমার মৃত্যুর পরে দামেস্কের ইলিয়েশর আমার সম্পত্তির ওয়ারিশ হবে। তুমি কি আমাকে কোনো সন্তান দিয়েছ? কাজে আমার বাড়ির একজন গোলামি তো আমার পরে আমার বিশ্ব সম্পত্তির ওয়ারিশ হবে। তখন মাবুদ ইব্রামকে বললেন, না, ওয়ারিশ সে হবে না, তোমার নিজের সন্তানই তোমার সম্পত্তির ওয়ারিশ হবে। পরে মাবুদ ইব্রামকে বাইরে নিয়ে গিয়ে বললেন, আসমানের দিকে তাকাও এবং যদি পারো ওই তারাগুলো গুনে শেষ করো, তোমার বংশের লোকেরা ওই তারার মতোই অসংখ্য হবে। ইব্রাম মাবুদের কথার উপর ঈমান আনলেন, আর মাবুদ সেই জন্য তাকে ধার্মিক বলে গ্রহণ করলেন।
চমৎকার! ইব্রাম এবং তার স্ত্রী বয়স্ক ছিলেন এবং তাদের কোনো সন্তান ছিল না, তারপরও আল্লাহ ইব্রামকে ওয়াদা করেই চলেছিলেন যে তার মধ্যে দিয়ে একটি বড় জাতি আসবে। কিভাবে এটি হতে পারে? কিভাবে ইব্রাম একটি মহাজাতির পিতা হতে পারেন? শুধুমাত্র একটি উত্তরেই আসতে পারে। মাবুদ আল্লাহ সব কিছু করতে পারেন। আল্লাহ মহান, কোনো কিছুই তার কাছে অসম্ভব না। যা আল্লাহ ওয়াদা করেন তা তিনি করে থাকেন। ইব্রাহিমের ক্ষেত্রে কি হয়েছিল? তিনি কি মাবুদের প্রতি ইমান এনেছিলেন? যদিও মাবুদ তাকে একটি অসম্ভব বিষয়ের ওয়াদা করেছিলেন, কিতাব যা বলে তা শুনুন। ইব্রাহিম মাবুদের কথায় ইমান এনেছিলেন এবং মাবুদের কাছে ধার্মিক বলে গ্রহণযোগ্য হয়েছিলেন। কত সুন্দর একটি বিষয়! আল্লাহ ইব্রাহিমকে এমন ওয়াদা করেছিলেন যা মানুষের কাছে অসম্ভব। তারপরেও ইব্রাহিম কিরূপে সাড়া দিয়েছিলেন? তিনি আল্লাহর ওয়াদায় ইমান এনেছিলেন, তিনি আল্লাহর কর্মে ইমান এনেছিলেন। ইব্রাহিমের ইমানের কারণে আল্লাহ তাকে ধার্মিক বলে গ্রহণ করেছিলেন। এই সত্য বাধ্যতা তাদের হৃদয়কে শিহরিত করবে যারা আল্লাহর সামনে নিজেকে ধার্মিক দেখাতে চান। কেন আল্লাহ ইব্রাহিমকে ধার্মিক বলে গ্রহণ করেছিলেন? ইব্রাহিম কি ব্যক্তিগতভাবে ধার্মিক ছিলেন? না। আমাদের পরবর্তী অধ্যয়নে আমরা দেখব কিভাবে ইব্রাহিমের হৃদয়ে গুনাহগারদের স্বভাব ছিল, ঠিক তার পূর্বপুরুষদের মতো। তাহলে কেন আল্লাহ ইব্রাহিমকে একজন ধার্মিক লোক বলে গ্রহণ করলেন? আল্লাহ ইব্রাহিমের ইমানের কারণে তাকে ধার্মিক বলে গ্রহণ করলেন। আল্লাহর উপর ইমান আনার অর্থ কি? আপনি হয়তো জানেন নবীদের কিতাব হিব্রু ভাষায় লেখা হয়েছে। হিব্রু শব্দ অনুসারে ইমান হচ্ছে আমান, যেখান থেকে আমরা আমিন শব্দটি পেয়েছি। যখন আপনি বলছেন আমিন, আপনি স্বাভাবিকভাবে বলছেন হ্যাঁ এটি সত্যি, অথবা হ্যাঁ আমি এর সাথে একমত। এর অর্থ হচ্ছে ইমান আনা। যখন আল্লাহ ইব্রাহিমকে ওয়াদা করেছিলেন তখন ইব্রাহিমের হৃদয় সাড়া দিয়েছিলেন আমিন, হ্যাঁ এটি সত্যি, আমি আপনার কালামে ইমান এনেছি। এই আমিনের উপর ভিত্তি করে ইব্রাহিমকে আল্লাহ ধার্মিক বলে গ্রহণ করেছিলেন। আপনার ক্ষেত্রে আপনি কি মনে করেন? আপনি কি চান? আল্লাহ ইব্রাহিমকে যেমন ধার্মিক রূপে গ্রহণ করেছিলেন, তিনি আপনাকেও সেই রূপে ধার্মিক বলে গ্রহণ করুক। তাহলে ইব্রাহিমের মতো আপনাকেও আল্লাহর কালামে ইমান আনতে হবে। আল্লাহ যা বলে তা যদি কঠিনও হয় তার উপর আপনাকে ইমান আনতে হবে। আপনার আল্লাহর সত্য কালামে ইমান আনতে হবে, যদিও আপনার আত্মীয় স্বজন অথবা বন্ধু তাতে ইমান নাও আনতে পারে। আল্লাহ তার ধার্মিকতার পোশাক আপনাকে পরাতে চান এবং তার পাক উপস্থিতিতে আপনাকে থাকার অধিকার দিতে চান, কিন্তু আপনাকে তার কালামে ইমান আনতে হবে। কিতাব বলে
ইমান ছাড়া আল্লাহকে সন্তুষ্ট করা অসম্ভব। আল্লাহর রহমতে ইমানের মধ্য দিয়ে তোমরা নাজাত পেয়েছ, এটা তোমাদের নিজেদের দ্বারা হয়নি, তা আল্লাহরই দান। এটা কাজের ফল হিসাবে দেওয়া হয়নি যেন কেউ গর্ব করতে না পারে।
তাহলে আমাদের পূর্বপুরুষ ইব্রাহিমের বিষয়ে আমরা কি বলবো? এই ব্যাপারে তিনি কি দেখিয়েছিলেন? কাজের জন্যই যদি ইব্রাহিমকে ধার্মিক বলে গ্রহণ করা হয়ে থাকে তবে তো তার গর্ব করার কিছুই আছেই, কিন্তু আল্লাহর সামনে তার গর্ব করার কিছুই নেই। পাক কিতাবে লেখা আছে ইব্রাহিম আল্লাহর কথার উপর ইমান আনলেন আর সেই জন্য আল্লাহ তাকে ধার্মিক বলে গ্রহণ করলেন। আল্লাহ যা বলেছিলেন ইব্রাহিম তাতে ইমান এনেছিলেন, এই কারণে আল্লাহ তাকে তার প্রকৃত ধার্মিকতা দান করেছিলেন। আর এই বিষয়টিতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইব্রাহিমের জন্য যে কথাটা আল্লাহ বলেছিলেন, ইমানের দ্বারা ইব্রাহিমকে ধার্মিক বলে গ্রহণ করা হল। তা শুধুমাত্র ইব্রাহিমের ক্ষেত্রে প্রযোজ্য নয়, আমাদের ক্ষেত্রেও এই কথাটি প্রযোজ্য হতে পারে। আল্লাহ তার নিখুঁত ধার্মিকতা আমাদেরকে দিবেন যদি আমরা আল্লাহর সুখবরে ইমান আনি, আমরা যদি সেই নাজাতদাতার উপর ইমান আনি যিনি ইব্রাহিমের বংশের মধ্যে দিয়ে দুনিয়াতে এসেছিলেন। আপনার ক্ষেত্রে আপনি কি মনে করেন? আপনি কি সত্যি আল্লাহর উপর ইমান এনেছেন? আমরা এই কথা জিজ্ঞাসা করছি না আপনি কি বিশ্বাস করেন আল্লাহ আছেন, কিংবা আপনি কি বিশ্বাস করেন আল্লাহ এক। কিতাবে এই ধরনের বিশ্বাস সম্পর্কে বলে,
তুমি বিশ্বাস করো যে আল্লাহ এক, তাই না? খুব ভালো, কিন্তু ভূতেরাও তো তা বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে।
শয়তানও জানে একজনেই আল্লাহ আছেন। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ এক, তাতে আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দিবেন না এবং আপনাকে ধার্মিক বলে গ্রহণ করবেন না। আল্লাহ চান যেন আপনি তার কালামে ইমান আনেন এবং তা গ্রহণ করেন। আল্লাহ নবীদের লিখনী দ্বারা আপনার সাথে কথা বলতে চান। তিনি চান যেন আপনি নাজাতের সুখবরে ইমান আনেন, যা আপনাকে চিরকালের জন্য ধার্মিক করবে। আপনি হবেন পবিত্র একজন। প্রিয় বন্ধু, আল্লাহ কি তার ধার্মিকতার পোশাক আপনাকে পরিয়েছেন, নাকি আপনি শুধুমাত্র ধর্মের পোশাক পরে আছেন? আপনি কি আল্লাহর ইমানযোগ্য কালাম পড়ছেন, নাকি মানুষের কথা শুনছেন? আপনি কি জানেন পাক কিতাব নাজাতের ধার্মিকতার পথ সম্পর্কে কি ঘোষণা করছে, যা আল্লাহ প্রতিষ্ঠা করেছেন? আপনি কি তা গ্রহণ করেছেন? ইব্রাহিম আল্লাহর কালামে ইমান এনেছিলেন, তার সাথে সাথে আত্মীয় স্বজন এবং তার আব্বার ধর্ম থেকে আলাদা হয়েছিলেন। এর কারণে তাকে আল্লাহ পাকের বন্ধু বলা হয়। পাক কিতাব বলে,
ইব্রাহিম আল্লাহর কথার উপর ইমান আনলেন আর সেই জন্য আল্লাহ তাকে ধার্মিক বলে গ্রহণ করলেন, সেই জন্য তাকে আল্লাহর বন্ধু বলে ডাকা হয়েছিল।
আপনি আপনার ক্ষেত্রে কি ভাবছেন? আপনি কি আল্লাহর বন্ধু? আজকে এখানেই আমাদের থামতে হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরের অনুষ্ঠানে, যেখানে আমরা ইব্রাম এবং ইসমাইল সম্পর্কে আলোচনা করব।
শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, আর আমাদের মোবাইল নম্বর হচ্ছে 01905880851। আমি আবারও বলছি 01905880851। ধন্যবাদ।
আপনি যেভাবে আল্লাহর এই মহান আয়াত চিন্তা করেন, সেইভাবে তিনি আপনার মঙ্গল করুন।
ইব্রাহিম আল্লাহর কথার উপর ইমান আনলেন আর সেই জন্য আল্লাহ তাকে ধার্মিক বলে গ্রহণ করলেন, সেই জন্য তাকে আল্লাহর বন্ধু বলে ডাকা হয়েছিল।